অধ্যাপক আলিরিয়াস, সম্প্রতি ট্রাম্প কিম শীর্ষ বৈঠকের পর উত্তর কোরিয়ার সঙ্গে সুসম্পর্ক স্থাপনের ব্যাপারে দক্ষিণ কোরিয়া এবং জাপান আগ্রহ প্রকাশ করেছে, সেটাকে আপনি এই শীর্ষ বৈঠকের ইতিবাচক প্রভাব বলে কি মনে করেন? বিশেষত জাপান, যে তার নিরাপত্তার ব্যাপারে বেশ উদ্বিগ্নই থেকেছে দীর্ঘদিন।
এক অর্থে আপনি ইতিবাচক বলতে পারেন, কিন্তু অন্য অর্থে এটা আসলে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া এবং জাপান এখন সরাসরি ভাবে উত্তর কোরিয়ার সাথে তাদের নিরাপত্তার প্রশ্নটা আলোচনা করতে চায়। আপনি যদি দেখেন জাপানের অবস্থান, জাপানের প্রধানমন্ত্রী যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে কিন্তু একটা কথা খুব স্পষ্ট, যেটা জাপান বলছে যে এটাকে হতে হবে নিঃসন্দেহে একটা যাচাইযোগ্য ব্যবস্থা তৈরি করতে হবে এবং এটাকে ইরিভার্সেবল বা একেবারে যাতে আবার পুরনো জায়গায় যেতে না পারে উত্তর কোরিয়া সেই ব্যবস্থাটা করবে। এমনকি জাপান এটাও বলেছে যে ইন্সপেক্টরদের অর্থাৎ আন্তর্জাতিক ভাবে স্বীকৃত পরিদর্শকরা যখন যাবে এবং যাওয়ার ব্যবস্থা করার জন্য যে আর্থিক সামর্থ্য দরকার হবে সেটা জাপান দেবে। তার অর্থ হচ্ছে এই যে এখন জাপান এবং দক্ষিণ কোরিয়া মনে করছে যে যে চুক্তি হতে যাচ্ছে তার মধ্যে তাদের একটা ভূমিকা থাকা দরকার, যে কোনো রকম চুক্তি যেটা হয়েছে সেটা হচ্ছে একটা ডিক্লারেশন, কিন্তু সামনের দিনগুলোতে খুব সুস্পষ্ট ভাবে একটা টাইমলাইন তৈরি করতে হবে, সেই টাইমলাইন প্রক্রিয়া পদ্ধতি তৈরি করতে হবে, সেই প্রক্রিয়া পদ্ধতির মধ্যে তারা আসলে ভূমিকা রাখতে চাচ্ছে। তারা দেখতে পাচ্ছেন যে আসলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যিনি আলোচনা করছেন বা যুক্তরাষ্ট্র যে অবস্থানটা নিয়েছে, অন্তত পক্ষে মিস্টার ট্রাম্প যে অবস্থানটা নিয়েছে সেটার উপর তারা আসলে আস্থা রাখতে পারছে না। ফলে আপনি যদি একদিকে ইতিবাচক হিসেবে দেখেন, অন্যদিকে এটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বের প্রতি এক ধরনের পরোক্ষ অস্থায়ীনতার লক্ষণ।
ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যের এক পর্যায়ে প্রায় অপ্রত্যাশিতভাবেই বলে ফেলেন যে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া তিনি স্থগিত করছেন। যদিও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও সহ অনেকেই বলছেন যে উত্তর কোরিয়া সম্পূর্ণভাবে পরমাণু অস্ত্র পরিহার না করলে সেই দেশটিকে কোনো রকম ছাড় দেয়া হবে না, তবুও প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্য দক্ষিণ কোরিয়া ও জাপানকে কতখানি দুশ্চিন্তায় ফেলেছে?
দুটো বিষয় এখানে। প্রথমত, যৌথ সামরিক মহড়া কিন্তু একাধিক, প্রেসিডেন্ট ট্রাম্প বলেননি কোনটা আসলে তিনি বাতিল করছেন, কিন্তু যদি একটাও বাতিল করে থাকেন, বাতিল করার চেয়েও বড় কথা হচ্ছে যে বাতিল করার কথা বলা এবং কোন রকম ছাড় না পেয়েই, কোন রকম কনসেশন উত্তর কোরিয়ার থেকে আপনি না পেয়েই যখন ছেড়ে দিচ্ছেন তখন আসলে এটা উদ্বেগের তৈরি করে। আর তৃতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই যৌথ সামরিক মহড়াগুলো আসলে একটা বড় রকম সিকিউরিটি আমরেলার অংশ, অর্থাৎ যে নিরাপত্তার যে ব্যবস্থাটা তার একটা অংশ। ফলে এর একটা অংশ বাতিল হওয়ার অর্থ হচ্ছে যে ভবিষ্যতে অন্যান্য অংশগুলো দুর্বল হয়ে যাচ্ছে এবং অবস্থানগত দিক থেকে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলছেন যে তাতে করে আর্থিক সাশ্রয় হবে এবং এই আর্থিক সাশ্রয়ের নামে যদি এই পরিস্থিতি তৈরি করা হয় যে যেমন ধরুন যুক্তরাষ্ট্রের যে সমস্ত সৈন্যরা সেখানে উপস্থিত আছেন, হ্যাঁ, দক্ষিণ কোরিয়াতে, তাদেরকে ফেরত নিয়ে আসা, তাহলে এটা সামগ্রিক ভাবে জাপান এবং কোরিয়া, শুধু কোরিয়া এবং জাপান না, ওই অঞ্চলের অন্যান্য দেশগুলোর জন্য বড় রকমের একটা বিপদ তৈরি হবে। ফলে এই দুশ্চিন্তাটা কেবলমাত্র শুধু যদি আপনি বলেন যে জাপান এবং দক্ষিণ কোরিয়া, আসলে তা নয়, ওই অঞ্চলের কোটাটার জন্যই এবং এতে করে যেই ভারসাম্যের অভাব তৈরি হবে সেটা উদ্বেগজনক। সামরিক উপস্থিতি এবং যুদ্ধ দুটোকে আলাদা করতে হবে। এই মুহূর্তে আমরা যুদ্ধের কথা বলছি না, কোন অবস্থাতে আমি যুদ্ধ সমর্থন করছি না, কিন্তু একটা ইকুইলিব্রিয়াম তৈরি করার জন্য সামরিক উপস্থিতি, মার্কিন সামরিক উপস্থিতির প্রয়োজন ছিল। এখন যদি না থাকে তারা, তাহলে যেটা হবে চীনের প্রভাব ভয়াবহ রকম বাড়বে এবং আপনি এখানে যে কথা বলছেন সেটা হচ্ছে আসলে উত্তর কোরিয়া থাকে যে পারমাণবিক অস্ত্র আছে, অন্যদের কাছে সেটা নেই। ফলে হয় এই ক্ষেত্রে যেটা হবে যে সেটা হচ্ছে পারমাণবিক অস্ত্র তৈরি, এক ধরনের প্রতিযোগিতা তৈরি হবে, সেটা এক ধরনের অস্তিত্বশীলতা তৈরি করবে, অন্যদিকে যেটা হবে সেটা হচ্ছে চীনের প্রভাব পাবে। দুটোই আসলে সামগ্রিকভাবে ওই অঞ্চলে রাজনৈতিক এবং সামরিক ভারসাম্য রক্ষার জন্য ইতিবাচক নয়।
তাহলে সামগ্রিকভাবে এই সফর ও সমঝোতা ওই অঞ্চলে কি প্রভাব রাখতে পারে?
এখন যেটা হয়েছে সেটা হচ্ছে সূচনা হয়েছে, যদিও অত্যন্ত মানে কষ্টে একটা সূচনা। থিয়েট্রিক্স যদি বলেন, যদি নাটকীয়তা বলেন, হ্যাঁ, নাটকীয়তা অনেক হয়েছে, সেই নাটকীয়তার দিক থেকে মিস্টার ট্রাম্প যদি মনে করেন যে হ্যাঁ তিনি নাটকীয়তায়ও বিজয়ী হয়েছেন, আমি তাও মনে করি না। নাটকীয়তার দিক থেকে আসলে উত্তর কোরিয়া যতটা বিজয়ী হয়েছে ততটা তিনি হননি। মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটা একটা বড় রকমের ক্ষতি হয়েছে। তারপরেও আমি বলছি যে হ্যাঁ, কূটনৈতিক প্রচেষ্টার বিরুদ্ধে আমি নই, কিন্তু কূটনৈতিক প্রচেষ্টা শুরু করার পর তার প্রক্রিয়া পদ্ধতিগুলো যদি অনুসরণ করা না হয়, অর্থাৎ একটা নিঃসন্দেহে একটা যাচাইযোগ্য নজরদারি করার মতো ব্যবস্থা এবং ইরিভার্সিবল যেটাকে বলে সেরকম একটা পদ্ধতি যদি না তৈরি করা যায়, তাহলে এর বিন্দু বিসর্গ অগ্রগতি হবে না। 1994 সালে এর চেয়েও কঠোর এবং এর চেয়েও গ্রহণযোগ্য একটা এগ্রিমেন্ট তৈরি হয়েছিল কিনা, ফ্রেমওয়ার্ক যেটাকে আমরা বলছিলাম তখন 1994 সালে, সেখান থেকে কিন্তু উত্তর কোরিয়া ব্যাক আউট করেছে। এবং এটা একবার নয়, আপনি 2005 সালের কথা বলেন, 2012 সালের কথা বলেন, অসংখ্য উদাহরণ রয়েছে। ফলে এখন পর্যন্ত যতটুকু হচ্ছে সম্ভাবনা, তাও অনেক কস্টলি সম্ভাবনা তৈরি হয়েছে। বাকিটুকু নির্ভর করবে যে এরপরে প্রকৃত পক্ষে একটা চুক্তি তৈরি করা যায় কিনা, এবং সেই চুক্তি সকলের কাছে গ্রহণযোগ্য হয় কিনা, এবং ওই অঞ্চলে প্রকৃত পক্ষে পরমাণু অস্ত্রগুলোকে পরমাণু অস্ত্রমুক্ত করা যায় কিনা, তার উপর নির্ভর করবে।
সম্প্রতি ওয়াশিংটনের একটি অনুষ্ঠানে ইসরায়েলি কূটনীতিকরা বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার চুক্তি ইরানকে পারমাণবিক নিরস্ত্রীকরণের ওপর চাপ দেবে। এই অভিমতকে আপনি কতখানি যুক্তিসঙ্গত বলে মনে করেন?
একেবারে অযৌক্তিক কথা, একেবারে অযৌক্তিক কথা। এগুলি হচ্ছে ইসরায়েলি অবস্থানের, মানে ইসরায়েল ইরানের উপর চাপ তৈরি করার জন্য যা যা করার সেগুলো করছে। এগুলি হচ্ছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য আরো সুদৃঢ় করার প্রচেষ্টা করার জন্য তাদের এক ধরনের প্রচার প্রপাগান্ডা। এর বাইরে আর কোনোভাবে কে বিবেচনা করার কোনো কারণ নেই, এর আসলে কোনো সংবাদ মূল্য নেই আমার ধারণা। কারণ হচ্ছে যে ঠিক উল্টোটা হয়েছে। এখন দেখুন যে উত্তর কোরিয়ার ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা কি, উত্তর কোরিয়ার হাতে পরমাণু অস্ত্র থাকা সত্ত্বেও উত্তর কোরিয়ার একটা টোটালিটেরিয়ান রেজিমের একটা ডিকটেটরকে আসলে ক্রেডিবিলিটি দেওয়া হয়েছে, বিশ্বাসযোগ্যতা দেওয়া হয়েছে। এবং সেটা হচ্ছে কেন, কারণ তার হাতে পারমাণবিক অস্ত্র আছে। আমার তো মনে হচ্ছে যে এখন এটা অন্য দেশগুলোকে উৎসাহিত করবে পরমাণু অস্ত্র সংগ্রহ করার জন্য। কারণ হচ্ছে পরমাণু অস্ত্র যদি আপনি একবার সংগ্রহ করে ফেলতে পারেন, যদি আপনার হাতে থাকে, তবে শেষ পর্যন্ত আপনি গ্রহণযোগ্যতা পাবেন, সেটাই তো প্রমাণিত হচ্ছে। এখন ইরানের সঙ্গে যে চুক্তি করা হয়েছিল সেই চুক্তি হচ্ছে প্রকৃতপক্ষে আন্তর্জাতিকভাবে সকলের শুধু গ্রহণযোগ্যই নয়, এটা এমন একটা প্রক্রিয়া তৈরি করা হয়েছিল তাতে করে যে কোনো অবস্থাতেই ইরানের হাতে পারমাণবিক অস্ত্র জমা হতে পারত না, তারা তৈরি করতে পারতো না। এখন সেটা যদি সেখান থেকে যুক্তরাষ্ট্র মানে নিজেকে সরিয়ে নিয়েছে, তাতে করে তো ক্ষতি হয়েছে। এখন এর ফলে ইরানের উপর চাপ তৈরি করে যাবে কোথা থেকে? আমি তো বরঞ্চ উল্টো এখন যদি যেটা দেখতে পাচ্ছি অন্যান্য দেশের ক্ষেত্রে শুধু না, ইরানের ক্ষেত্রেও, ইরানের ভেতরে যারা কঠোর মানে কঠোর অবস্থানের পক্ষে, তারা হয়তো চাপ দেবেন যে আসলে যদি উত্তর কোরিয়ার ক্ষেত্রে সেটা সম্ভব হয়, তাহলে আসুন আমরা অস্ত্র তৈরির পথে আরেকবার ফেরত যাই। ফলে ইসরায়েলের এই বক্তব্যগুলো খুবই আপাত দৃষ্টিতে হয়তো শুনতে এক ধরনের আকর্ষণীয় মনে হয়, কিন্তু এইগুলি আসলে প্রচারণা ছাড়ার পিছনে নয়।
আপনি এই সব চুক্তির ব্যাপারে এক পর্যায়ে বলছিলেন যে প্রক্রিয়াটি হতে হবে পূর্ণাঙ্গ, যাচাইযোগ্য, বিশ্বাসযোগ্য এবং অপরিবর্তনশীল, ইরিভার্সিবল, যেটা ইরানের ক্ষেত্রেও বলা হয়েছে এবং উত্তর কোরিয়ার ক্ষেত্রেও অন্তত এই প্রাথমিক ডিক্লারেশনে, এই ঘোষণায় বলা হয়েছে।
যাচাইযোগ্য ভেরিফাইবল প্রশ্নটা নেই, কিন্তু এই যে ডিক্লারেশন, যেটা নর্থ কোরিয়ার সাথে যে ডিক্লারেশন, সেই ডিক্লারেশনে কিন্তু ভেরিফাইবল এর বিষয়টা নেই, এটাই হচ্ছে সমস্যা।
হ্যাঁ, সেই প্রসঙ্গেই যাচ্ছিলাম যে ভেরিফাইবল যদি না থাকে, যেমন ইরানের ক্ষেত্রে এটা স্পষ্ট যে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে কিংবা জাতিসংঘ থেকে, পারমাণবিক সংস্থা থেকে যাচাই করা হচ্ছে, সেখানে পরিদর্শক পাঠানো হচ্ছে, সেই রকম কোনো ফর্মুলা আমরা সেখানে দেখছি না, মানে উত্তর কোরিয়ার ক্ষেত্রে দেখছি না, তো খানিকটা অনিশ্চিত। এই বিষয়টা যাচাইয়ের ব্যাপারে আন্তর্জাতিক ভূমিকা কি থাকবে সেটা পরিষ্কার নয়, তো আপনি কি মনে করছেন?
দেখুন, একদিকে ইরানের চুক্তি ছুড়ে ফেলা হচ্ছে, যে চুক্তি শুধুমাত্র গ্রহণযোগ্য নয়, যার মধ্যে যাচাইযোগ্যতার বিষয়টা সর্বোচ্চ পর্যায়ে স্থাপন করা হয়েছে, নজরদারি ব্যবস্থা এমন করা হয়েছে যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি, তারপরে ধরুন অপরিবর্তনশীল, যে পদ্ধতি প্রক্রিয়া করা হয়েছে অন্তত পক্ষে আগামী 20-25 বছরের মধ্যে তো অবশ্যই নয়, এর বাইরেও মানে এর পরে গিয়েও আসলে ইরানের পক্ষে পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব হবে কিনা, ইরান উৎসাহী হবে কিনা, সে প্রশ্নগুলো থেকে যাচ্ছে, সেগুলো খুব সুস্পষ্ট। সেই জায়গায় সেই চুক্তিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে না, এটা গ্রহণ করা যাবে না, কারণ এর মধ্যে যথেষ্ট পরিমাণে সেফগার্ড নেই। বিপরীতক্রমে তিনি যে যে ডেক্লারেশনটা স্বাক্ষর করেছেন, তার মধ্যে কোথায় ভেরিফায়েবল, কোথায় নজরদারি ব্যবস্থা, কোথায় রিভার্সিবিলিটি ব্যবস্থা, তা তো নেই। ফলে এগুলো হচ্ছে আপনি এক অর্থে মানে সেলফ কন্ট্রাডিকশন বলতে পারেন।
হ্যাঁ, সেই বিষয়টি, হ্যাঁ সেই বিষয়টিই জানতে চাচ্ছিলাম যে ইরান চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসলো নানান যুক্তি দিয়ে এবং উত্তর কোরিয়ার সঙ্গে প্রায় একই ব্যাপারে চুক্তি করলো, তো এর মধ্যে আপনি কি ধরনের সববিরোধিতা দেখছেন?
সববিরোধিতা হচ্ছে এই জায়গায় যে দেখুন, ইরানের সঙ্গে চুক্তিতে নজরদারির বিষয়টা হচ্ছে আন্তর্জাতিক, যাচাইযোগ্য যে বিষয় যাচাই করবার যে প্রক্রিয়া পদ্ধতি সেটা আন্তর্জাতিক, তাই তো, আইএর মাধ্যমে করা হবে এবং অন্যান্য দেশ সেগুলো দেখতে পাবে। এখন মিস্টার ট্রাম্প উত্তর কোরিয়ার সাথে যে চুক্তিটা করছেন বা যে ডেক্লারেশনটা এবং পরবর্তীতে যে চুক্তি করতে যাচ্ছেন, আমরা ধরে নিচ্ছি যে এক ধরনের সুনির্দিষ্ট সুস্পষ্ট চুক্তি হবে, সেই চুক্তিতে আন্তর্জাতিক কোন রকম ইনভলভমেন্টই, কোন রকম তাতে সংশ্লিষ্টতা নেই। আসলে এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসক মিস্টার ট্রাম্প মাল্টিল্যাটারালিজমের বিপরীতে তিনি বাইল্যাটারালিজমে বিশ্বাস করেন। তিনি আসলে যেটা দেখতে পাচ্ছেন ইরানের ক্ষেত্রে সেটা হচ্ছে এক ধরনের মাল্টিল্যাটারালিজম, অনেক দেশ মিলে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার অংশ মাত্র। আর অন্যদিকে তিনি উত্তর কোরিয়ার সাথে চাইছেন যেটা, সেটা হচ্ছে এক ধরনের বাইল্যাটারাল ব্যবস্থা তৈরি করার জন্য। তিনি সরাসরি আলোচনা করছেন, অন্যদের সঙ্গে কথা বলছেন না, এবং অন্যরা শেষ পর্যন্ত মেনে নিলেও তাদের অংশগ্রহণ করার কোনো পথ তৈরি হয়নি এখন পর্যন্ত। তো এগুলি হচ্ছে ওই দৃষ্টিভঙ্গি থেকে করা, ফলে যে সববিরোধিতার কথা আমি বলছি সেটা সববিরোধিতা এই অর্থে যে আপনি দুটো দেশের মধ্যে একই ধরনের চুক্তির ক্ষেত্রে দুটো অবস্থান নিচ্ছেন। কিন্তু আপনি যদি আবার এর কারণটা লক্ষ্য করেন, আপনি যদি নীতিগত অবস্থানটা দেখতে পারেন, তাহলে এর মধ্যে এক ধরনের কনসিস্টেন্সিও দেখতে পাবেন। সেটা হচ্ছে ইরানের ক্ষেত্রে মাল্টিল্যাটারালিজম, এর বিপরীতে উনি একটা বাইল্যাটারালিজমের দিকে যেতে চাচ্ছেন। সেটা শুধু এই ক্ষেত্রে নয়, আপনি ধরেন বাণিজ্যিক ক্ষেত্র তাই হচ্ছে, অন্যান্য ক্ষেত্রে হচ্ছে, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি হচ্ছে তাই। ন্যাফতার ক্ষেত্রে তারা কি বলছেন, তিনি বলছেন যে আমি কানাডার সাথে আলোচনা করবো, আমি মেক্সিকোর সাথে আলোচনা করবো, কিন্তু ন্যাফতা থাকবে না। তো এইটা হচ্ছে দৃষ্টিভঙ্গি, ফলে সববিরোধিতা আছে, আবার নীতিগত ভাবে এক ধরনের কন্টিনিউটি কনসিস্টেন্সিও আছে।
কিন্তু আপনি এই যে বাইল্যাটারালিজম এবং মাল্টিল্যাটারালিজমের কথা বললেন, বিশেষ করে এক্ষেত্রে আমরা বলতে চাই, বাণিজ্যের ব্যাপারটা আপাতত না হয় আমরা স্থগিত রাখি, যে বিশেষত এই ক্ষেত্রে যেখানে একটা যুদ্ধংদেহী অবস্থা চলছে, সেখানে কি আপনি মনে করেন না যে বাইল্যাটারালিজমের চাইতে মাল্টিল্যাটারালিজম অনেক বেশি শক্তিশালী এবং জোরালো?
যে কোনো পরিস্থিতিতে আমি ব্যক্তিগতভাবে মাল্টিল্যাটারালিজমের পক্ষে, মাল্টিল্যাটারালিজম বহুপাক্ষিক ব্যবস্থার অনেক ইতিবাচক দিক আছে, এক্ষেত্রে আমরা সমস্ত খুঁটিনাটি বলতে পারবো না, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে পৃথিবীর সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, যেটা বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি, যেটা বৈশ্বিক অর্থনীতি, যেটা সেটা এখন আর এই ধরনের দ্বিপাক্ষিক ব্যবস্থার অনুকূলে নয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে দ্বিপাক্ষিক ব্যবস্থা এই সমস্ত ক্ষেত্রে আন্তর্জাতিক, সেটা ধরুন ক্লাইমেট চেঞ্জ বলুন, ট্রেড বলুন, কিংবা ধরুন অবশ্যই নিউক্লিয়ার আর্মামেন্টের বিষয় বলুন, সেক্ষেত্রে কেন বাইল্যাটারালিজম নয়, বাইল্যাটারালিজম নয় তার কারণ হচ্ছে বাইল্যাটারালিজম এক ধরনের ইনইকুয়ালিটি তৈরি করে, অসাম্য তৈরি করে, সব দেশ তো সমান পরিমাণ শক্তিশালী নয়, ফলে যে সমস্ত দেশ শক্তিশালী বলে চিহ্নিত, যাদের হাতে শক্তি আছে, তারা এক ধরনের বুলিং ট্যাকটিস নিতে পারে। তো ফলে এখনকার সামগ্রিক পরিস্থিতি, পৃথিবীর সামগ্রিক রাজনৈতিক অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা, এক ধরনের সাম্য তৈরি করা, অন্তত পক্ষে সমভাবে আলোচনার সুযোগ তৈরি করার উপায় হচ্ছে মাল্টিল্যাটারালিজম। সেখান থেকে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনতে চাচ্ছে। আমার ধারণা সেটা যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদী বিবেচনায় অত্যন্ত ক্ষতিকারক, অত্যন্ত ক্ষতিকারক, কিন্তু ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি সেটা, এবং সেটাই তারা করবার চেষ্টা করছেন। সে ট্রেড করুন, সেটা কানাডার সাথে বাণিজ্য আলোচনা, চীনের সাথে বাণিজ্য আলোচনা করুন, মেক্সিকোর সাথে বাণিজ্য আলোচনা করুন, ইরানের সাথে পরমাণু চুক্তির কথা বলুন, কিংবা ধরুন এখন উত্তর কোরিয়ার সাথে পরমাণু চুক্তির বিষয় বলুন, সর্বত্রই আপনি কিন্তু এটা দেখতে পাবেন।
অধ্যাপক আলী রিয়াজ, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।